আজকের সোমবারের আলাপন সঞ্চালন করছেন আসানুল হক এবং আজকের বিষয় আসান ডাকসু নির্বাচন।
ডাকসু নির্বাচন প্রায় তিন দশক 29 বছর পর ডাকসুর নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠিত হওয়ার প্রায় শেষ হবার আগে থেকেই
বেশ হইচই বেঁধে গেছে, অনেক দল মানে বেশিরভাগ দলই তো সবাই তো প্রায় বয়কট করেছে, তাই না?
হ্যাঁ।
আচ্ছা,
তো এখন প্রচার মাধ্যমগুলোতে খবর আসছে যে হলগুলোর ফলাফল আসছে এবং সম্ভবত ছাত্রলীগ এগিয়ে আছে বিভিন্ন হলে, সূর্যসেন হল, জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু হল, বিজয় 71 হল, এগুলোর ফলাফল আসছে। আজকে আমাদের এই আলাপনে মজার ব্যাপার হলো যে আজকে যারা অতিথি আছেন তারা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। প্রথমে পরিচয় করিয়ে দিই, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট, আলী রিয়াজ। তৌফিক ইমরোজ খালিদি, বিডি নিউজ 24.com এর প্রধান সম্পাদক, আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা থেকে। এছাড়া রয়েছেন সুপরিচিত ঐতিহাসিক সাংবাদিক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী। আফসান ভাই কেমন আছেন? নিশ্চয়ই। এবং রয়েছেন মাহমুদ রেজা চৌধুরী, নিউ ইয়র্কে আছেন, কলামিস্ট এবং বিতর্কে ডাকসুর একসময়কার তিনি শিরোপাধারী। মাহমুদ রেজা চৌধুরী কেমন আছেন? অনেক ধন্যবাদ। আপনারা চারজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময়টি আপনাদের প্রত্যেকের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় ছিল। আজকে 29 বছর পর ডাকসু নির্বাচন যেটি হলো সেটি সম্পর্কে প্রচার মাধ্যমে যে ধরনের খবর আসছে, এক পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন শান্তিপূর্ণ ছিল, সুষ্ঠু হয়েছে, আরেক দিকে অভিযোগ করা হচ্ছে যে অনেক অনিয়ম হয়েছে। আলী রিয়াজ, রিয়াজ ভাই আপনি কি বলবেন?
এখন পর্যন্ত আমরা যে সমস্ত তথ্য দেখতে পেয়েছি সারাদিন ধরেই গণমাধ্যমগুলোতে, যে সমস্ত তথ্য এসছে সামাজিক মাধ্যমে, যেসব তথ্য এসছে সেখানে সুস্পষ্ট যেটা সেটা হচ্ছে এটা কোনো নির্বাচন হয়নি। নির্বাচনের সুষ্ঠু অসুষ্ঠতার প্রশ্ন তো অনেক পরের প্রশ্ন, এবং কার্যত যে সমস্ত অনিয়ম সুস্পষ্ট হয়েছে সেগুলি আশঙ্কা করা হচ্ছিল, তাতে করে বোঝা যাচ্ছে যে এটা আসলে কেবল আশঙ্কার বিষয় না, এটা খানিকটা পরিকল্পিত। এবং সেদিক থেকে আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কেন অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন 1973 সালের নির্বাচন বাদ দিলে আসলে কোন নির্বাচনই আসলে এইভাবে পণ্ড হয়ে যায়নি যেখান থেকে প্রার্থীদেরকে প্রত্যাহার করতে হয়েছে। 73 সালের নির্বাচনের ঘটনা আমরা জানি, আমরা সেখানে যাব না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অবস্থায় 3টি নির্বাচনে অংশগ্রহণ করেছি। 1979 সালে আমি নির্বাচনে নির্বাচিত হয়েছি, 1981 সালের নির্বাচনে আমি পরাজিত হয়েছি, 1982 সালের নির্বাচনে আমি আবার বিজয়ী হয়েছি। পরাজিত হওয়া সত্ত্বেও এবং আমি যে সংগঠন করতাম সেই সংগঠন সাংগঠনিকভাবে অধিকাংশ ক্ষেত্রে পরাজিত হয়েছিল, বিপিজিএস বিজয়ী হল, তারপরেও কোনো দল অংশগ্রহণ করে এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেনি, এর সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তোলেনি। এখন যে সমস্ত ঘটনা আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি, তাতে স্পষ্টই যে আসলে গোটা দেশ জুড়ে যে নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার প্রক্রিয়াটা চলছে এটা তার অংশ হিসেবেই যুক্ত হল।
তৌফিক ভাই আপনি এ সম্পর্কে কি বলবেন?
আমরা যেটুকু খবর পেয়েছি সারাদিন ধরে, আমরা এই নির্বাচনকে পরিচ্ছন্ন কি নির্বাচন বলতে পারবো না। এতে আমার মনে আছে আমি ভোট দিয়েছি সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনে, তখন হোসেন মোহাম্মদ এরশাদ যে শাসন করতেন, প্রতিটি নির্বাচন দেখি জাতীয় পর্যায়ের প্রতি নির্বাচন নিয়ে প্রশ্ন করা যেত, যাচ্ছে তাই নির্বাচন হতো, তারপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠেনি। এবার যে কারণে ইতিহাসে একটু হলেও প্রশ্নবিদ্ধ থাকবে এই নির্বাচনটি, তার কারণ হচ্ছে যে প্রতিটি দল, একটি দল বাদে প্রতিটি দল, তারা নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে ভোট শেষ হবার 1 ঘন্টা আগে। এটি হচ্ছে একটি বিষয়। শিক্ষকদের যে দলাদলির বিষয়টি আছে সেটি আবারও সামনে এসছে, কারণ এই নির্বাচন পরিচালনার সঙ্গে যারা জড়িত তারা সবাই শিক্ষক, এবং মূলত ছাত্র এবং শিক্ষকদের ব্যাপার ছিল পুরোটাই। সেখানে শিক্ষকরা আমার মনে হয় অনেক ক্ষেত্রে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। আমি এখনো পর্যন্ত পুরোপুরি রাজনীতির মতো অবস্থায় আসিনি যে বলতে পারবো যে একেবারেই কিছু হয়নি সেটা বলার মতো অবস্থা যথেষ্ট তথ্য প্রমাণ আমার কাছে নেই, বিয়ন্ড রিজনেবল ডাউট কিছু বলে সেরকম নেই, তবে অনেক ক্ষেত্রে অনেক অনিয়ম হয়েছে সেটা ঠিক, এবং সেই ক্ষেত্রে শিক্ষকদের দায় নিতে হবে, কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকরা সরাসরি যেহেতু ছিলেন বলে আমার কাছে মনে হয়েছে বা আমরা সেই ধরনের ধারণা পেয়েছি। যদিও তদন্ত সাপেক্ষ বিষয়ে তদন্ত চলছে, মজার জিনিস হচ্ছে যে নারীরা আমাদের মেয়েরা সংবাদ শিরোনাম বেশি তৈরি করেছেন, দুটো হলে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল এবং দেরি করে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং দেরিতে শেষ হয়েছে, এবং আরেকটি হল যে হলটিতে নিয়ম মেনেই ভোট গ্রহণ করা হয়েছে সেই হলটিতে স্রোতের বিপরীতে অন্যরা বিজয়ী হতে চলেছেন বলে আমার কাছে এই পর্যন্ত খবর আছে। কাজেই অনেক দিক থেকে অনেক দৃষ্টিভঙ্গি থেকে এটি একটি ঘটনাবহুল নির্বাচন।
নিশ্চয়ই প্রচার মাধ্যমে এই ধরনের খবর আসছে যে সূর্যসেন হলে কিছু কিছু পদের কথা বলা হচ্ছে, সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগ জয়ী, জিয়াউর রহমান হলে পূর্ণ প্যানেল জয়ী হয়েছে ছাত্রলীগ, বঙ্গবন্ধু হলে ভিপি জিএস সহ সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগ এগিয়ে আছে, এরকম খবর আসছে। রোকেয়া হল, কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হলে ভোট গ্রহণ বিঘ্নিত হওয়ায় সেখানে সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। যাই হোক, আফসান ভাই আপনি কিছু যোগ করবেন?
ধন্যবাদ। আমি তফিকের পত্রিকা থেকে আমার টাইমলাইনে পোস্ট করছি সন্ধ্যেবেলা থেকে যখন থেকে বিষয়গুলো এসছে, তো তাতে মানুষের যে রিয়াকশন দেখতে পাচ্ছি বা পত্রিকার বিভিন্ন পত্রিকা গণমাধ্যমে বা সামাজিক গণমাধ্যমে যেটা দেখতে পাচ্ছি তাতে মনে হয় না এটাকে খুব একটা মান সম্পন্ন নির্বাচন তো তো বলবেই না, এটা একেবারে ডাকুর বিষয়টাকে বিতর্কিত করে ফেলল। এই নির্বাচন হবে, নির্বাচনে যারা যে ছাত্রলীগ যেহেতু দিচ্ছে এবং সরকার যখন আওয়ামী লীগ রয়েছে অর্থাৎ নির্বাচিত হওয়াটা সমস্যার বিষয় না, কিন্তু যেটা হয়ে গেল যে মানুষের যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরও যে আস্থাটা চলে যায়, চলে গেছে মোটামুটি এটা ধরে নেওয়াটাই স্বাভাবিক, এবং আমাদের ডিসি সাহেব সম্পর্কে এমনিতেও খুব একটা উনি ভাবমূর্তি সম্পন্ন মানুষ নেই, গত এক বছরের মধ্যে আরো ওনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তারপরে আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান, যেহেতু আমরা সবাই তো ঢাকার বিশ্ববিদ্যালয়ের ছাত্র এক সময়কার, আমার মনে হয় প্রতিষ্ঠান হিসেবে এটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হলো। এই একটা নির্বাচন হলো কি হলো না বিষয় না, আমি তো 90% নির্বাচনই হয়নি, কিন্তু যেটা হয়ে গেল সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানটার যে ক্ষতিটা হয়ে গেল এই নির্বাচনের কারণে, সেটা থেকে আদৌ কখনো উদ্ধার হবে কিনা সেটা বলা যাচ্ছে না।
ধন্যবাদ আফসান ভাই। মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে আসার আগে আমি ফেসবুকে আমাদের যে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন বা দেখছেন তাদের দুই একটি মন্তব্য আপনাকে একটু শোনাতে চাই। যেমন বাংলাদেশ থেকে হয়তো লিখছেন সাইদুর রহমান, তিনি লিখছেন ডাকসু নির্বাচন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়েছে। আবার শহীদুল শিমুল, তিনি লিখছেন যে তিনি আলোচকদের কথা আগ্রহ ভরে শুনছেন, তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তিনি নিজে নির্বাচন আজকে প্রত্যক্ষ করেছেন, কিন্তু তিনি জানতে চান যে আলোচকরা কি বলেন। কিন্তু পশ্চিমবঙ্গের শঙ্কর হালদার, তিনি জানতে চাইছেন যে ডাকসু কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের এই নির্বাচনটি কি, সেটি পশ্চিমবঙ্গের একজন শ্রোতা দর্শক তিনি জানতে চাইছেন। যদি মাহমুদ রেজা চৌধুরী খুব সংক্ষেপে একটু বলেন যে ডাকসুটি কি, গুরুত্বটা যেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ডাকসু সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশের জন্মের আগে এবং পরে, আপনি যদি এই ডাকসুর তাৎপর্যটা একটু বুঝিয়ে বলেন ছোট্ট করে।
নিশ্চয়ই আমি বলবো সেটা, তার আগে একটি কথা আমি যোগ করতে চাই আমাদের সম্মানিত আলোচকদের সাথে, যে বলা হয়েছে ডাকসু নির্বাচনের আগে কখনো প্রশ্নবিদ্ধ হয়নি, কথাটি সত্য, কিন্তু ডাকসু নির্বাচনে আমরা স্বাধীনতার পরপরই দেখেছি যে এখানে রক্তের দাগ ছিল, রক্তের দাগ আছে, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। দ্বিতীয়ত যেটা পশ্চিম বাংলা থেকে জানতে চেয়েছেন, ডাকসু ডাকসুর আর গৌরব, ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন বা সংসদ, প্রতিটা যেন ইউরোপ আমেরিকাতে দেখা যায় স্টুডেন্ট গভর্নিং বডি থাকে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, এটাও ঠিক গভর্নিং বডির মতই একটু মানে কি বলে ইনস্টিটিউশন, যেখান থেকে ছাত্ররা তাদের ছাত্র সম্পর্কিত বিশ্ববিদ্যালয় ছাত্র সম্পর্কিত জাতীয় স্বার্থ সম্পর্কিত প্রশ্নগুলো নিয়ে আলাপ আলোচনা করেন, বিতর্ক করেন, তর্ক করেন। এবং কখনো কখনো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা গেছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ডাকসুটা সরাসরি জাতীয় রাজনীতির সাথে যুক্ত। সেটা 52 সালে আমাদের ভূমিকা ছিল ডাকসুর, 69 সাথে ভূমিকা ছিল, 70 ছিল, 71 ছিল। তারপর পরবর্তী বছরগুলোতে দেখা গেছে যত না ছাত্র বিষয়ে নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে দেন দরবার করেছি তার চেয়ে বেশি আমরা সক্রিয় ছিলাম জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে, ভীষণ উত্থান পতন নিয়ে, সরকারি শাসন নিয়ে কিংবা তাদের কোনো দুর্নীতি নিয়ে যতটা আমরা সোচ্চার ছিলাম, ডাকসু যতটা প্রতিবাদী ছিল, সেই তুলনায় কিন্তু ডাকসুর সাথে ছাত্র সম্পর্কিত স্বার্থ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু কর্তৃপক্ষ ওভাবে দেখেননি। আর এখন যেটা হয়েছে সেটা টোটালি ডিফারেন্ট, সেটা অন্যান্য আলোচনা করেছেন। আমি যেটা প্রশ্ন করেছেন শুধু সেটাই দিলাম সংক্ষেপে, যে ডাকসুর ইতিহাসে সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে জাতীয় রাজনীতিতে ছাত্র সমাজের, তরুণ সমাজের একটা সক্রিয় অংশগ্রহণে ছাত্র অবস্থা থেকেই যোগ।
ধন্যবাদ আলী রিয়াজ। রিয়াজ ভাই, আজকের এই যে পরিস্থিতি ডাকসু নির্বাচন নিয়ে, সেটা কতটা প্রত্যাশিত ছিল আপনার মনে হয়?
শঙ্কা ছিল, প্রত্যাশা ছিল না, শঙ্কাটা ছিল এই জায়গায় যে যেমন ধরুন কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছিলাম, নির্বাচন প্রক্রিয়াটা শুরু হবার পর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র যারা, তারা বেশ কিছু দাবি তুলেছিলেন এবং সেই দাবিগুলো উপেক্ষা করা হয়েছে কেবলমাত্র সরকারের অর্থাৎ ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের দাবির মুখে, অর্থাৎ তারা যখনই যেটা বলেছেন সেটাই মানা হয়েছে। তারপরে ধরুন যে সর্বশেষ যেটা আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে এই যে ব্যালট পেপারগুলো আগের রাতে পাঠানো, এই প্রশ্নটা কিন্তু ছিল যে এটা কেন পাঠাতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় তো এমন কোনো বড় জায়গা নয়, সকাল 8টার সময় নির্বাচন শুরু হবে, কেন সেটা ভোর 4টা 5টা 6টার সময় পাঠানো যাবে না? এবং যে ক্ষেত্রে সুস্পষ্টভাবে গত জাতীয় নির্বাচনে আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার বিষয়টা এমনকি সিইসি নিজে প্রত্যক্ষভাবে স্বীকার করেছেন যে ঘটনাটা ঘটেছে এবং এই আশঙ্কাটার কথা বলা হচ্ছিল, কিছু আইন কানুন চালু করা হয়েছিল, কিছু বিধিবিধান চালু করা হয়েছিল, যেমন ধরুন মোবাইল ব্যবহার করা যাবে না ইত্যাদি বিধিনিষেধ। ধরুন গতকাল যদি এগুলি সত্যি সত্যি কার্যকর হতো, যে সমস্ত ঘটনা আমরা লক্ষ্য করেছি যে যে দুটো হলে মেয়েদের হলগুলোতে যেগুলো, সেগুলো কিছুই আসতো না, সোশ্যাল মিডিয়ার উপরে কমপ্লিট কন্ট্রোল তৈরি করার চেষ্টা করা হয়েছে, তাছাড়া কোনো পর্যবেক্ষকের ব্যবস্থা রাখা হয়নি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে অতীতে পর্যবেক্ষক থাকেনি, থাকেনি কারণ সেরকম পরিস্থিতি তো ছিল না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যেটা আসান ভাই বলেছেন, প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অপূরণীয় ক্ষতি সাধন করা হয়েছে সেই ক্ষতিটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আপনি যদি বলেন প্রত্যাশা, আমি আশা করেছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, আমার আশঙ্কা ছিল যে সুষ্ঠু নির্বাচন হবে না, কিন্তু আমি শঙ্কার চেয়ে বেশি প্রত্যাশা করতে চেয়েছিলাম, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, বাংলাদেশের রাজনীতি নিয়ে উৎসাহী হিসেবে এবং যে কোনো নাগরিক হিসেবে আসলে প্রত্যাশা করা উচিত যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত।
ধন্যবাদ। সেই এরশাদ বিরোধী আন্দোলনে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বিশাল ভূমিকা রেখেছিল 89-90-এ এবং এরশাদের পতন হয়েছিল তারপর, এবং এরপর থেকে ডাকসু নির্বাচন আর হয়নি, এই 2019-29 বছর পর এসে আবার হলো, এর মধ্যে নির্বাচন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, আবার তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও নির্বাচন হয়েছে। প্রথমে বিএনপি ক্ষমতায় এসেছিল এরশাদের পতনের পর, তারপর আওয়ামী লীগ এসছে, তারপর আবার বিএনপি এসছে, আওয়ামী লীগ এসছে, এবং তারপর গত কয়েকবার আওয়ামী লীগ এসছে। এই যে আজকে 2019-এ এসে ডাকসু নির্বাচন 29 বছর পর হলো, এইটার টাইমিং, তৌফিক ভাই আপনি বলবেন যে আজকে 29 বছর পর এই ডাকসু নির্বাচনটা কেন হলো?
প্রথমত বেশ কিছু ছাত্র সংগঠন এটা চাইছিল, তারা এটা নিয়ে আন্দোলন শুরু করেছিল, কথাবার্তা বলা শুরু করেছিল, শেষ পর্যন্ত তাদের কেউ কেউ আদালতের দ্বারস্থ হয়েছে এবং আদালত নির্দেশ দিয়েছে নির্বাচনটি করতে হবে। মূলত আদালতের নির্দেশে নির্বাচন হচ্ছে, কাগজে কলমে আমরা সেটাই জানি। অবশ্য শুধু আদালত বললেই চলবে না, এদেশে অন্য কারো আরো সম্মতিও থাকতে হবে। সবার সম্মতি ছিল আমার ধারণা, যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা মোটামুটি নিশ্চিত ছিলেন যে নির্বাচন হলে অসুবিধা নেই, আমরা খুব একটা অসুবিধায় পড়বো না, কিন্তু সেই কারণে নির্বাচন হয়েছে। আদালত ছাত্রদের চাহিদা, তাদের আন্দোলন এবং অন্য যেসব পক্ষ, তারা সবাই আসলে কম বেশি চেয়েছে আসলে নির্বাচন হোক, কোনো কারণ না, কোনো না কোনো কারণ চেয়েছে।
নিশ্চয়ই। আচ্ছা, এই যে তদন্ত হবে বলা হচ্ছে যে ভোট কারচুপির ব্যাপারে, আফসান ভাই আপনার কি মনে হয় তদন্ত হলে কি হবে?
তদন্ত হলে আমাদের দেশে কিছু হয় না, তদন্তে কিছু হবে না। আপনি যদি গত কয়েক বছরের আপনি হিসাব নেন যে কতগুলো তদন্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে, তাহলে আপনি দেখবেন যে তদন্তে কোনো কিছু আগাবে না। আমাদের দেশের এই ডাকসু নির্বাচনগুলো যখন হয়, কিন্তু দেশের সামগ্রিক রাজনীতির একটা প্রতিফলন থাকে, সেটা 52 তো যেরকম দেশের অবস্থা রাজনীতি ছিল, সেই ঢাকা নির্বাচনে সেই একই রকম হয়েছে। আপনি যদি 69 দেখেন দেশের অবস্থা ছিল, ডাকসুতেও সেরকম হয়েছে। 73 তে আমি ছিলাম, তখন তো সে তখন সাংবাদিকতা শুরু করে দিয়েছি, 73 এর নির্বাচন তো আমি দেখেছি, সেখানে দেশে যে সাংঘর্ষিক অবস্থা ছিল ডাকসুতেও সেখানে হয়েছে, 90 তেও সেরকম ছিল হয়েছে, 2019 এ দেশে যেরকম ভাবে ভোট হয়েছে এখনো এখানে হয়েছে, আলাদা ভাবে হচ্ছে না। কিন্তু আমাদের যে বিষয়টা ছিল যে মধ্যবিত্ত শ্রেণীর ডাকসুতো মধ্যবিত্ত শ্রেণীর একটা দুর্গ, এই মধ্যবিত্ত শ্রেণীর শেষ দুর্গ আমি মনে করি আঘাতপ্রাপ্ত হলো। ডাকসুতে গত কয়েক বছরে শিক্ষকরা যে পরিমাণ রাজনীতি করছে, আমার মনে হয় না তারা লেখাপড়ার ব্যাপারে খুব পিছনে খুব একটা সময় ব্যয় করে, এবং সেই কারণে তারা জানে যে ওপরে উঠতে হলে, নিজেদের অবস্থা ভালো করতে হলে তাদের রাজনীতি করতে হবে। আমাদের বর্তমান ঋষি যে প্রক্রিয়ার মাধ্যমে এসছেন আরেকজন ঋষিকে সরিয়ে দিয়ে, এটা তো তার পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হচ্ছে, তার দলের নিজের দলের মধ্যেও অনেক বিভক্তি রয়েছে। অতএব আমি মনে করি যখন রাজনীতি নিয়ে আমরা একদিকে গর্ব করি, এবং এটা আমি টফিকের পত্রিকায় যখন আমি যুক্ত ছিলাম তখন এটা লিখে আমি প্রচুর গালিগালাজ পেয়েছিলাম, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় অহংকার করে রাজনীতি নিয়ে, লেখাপড়া নিয়ে করে না। অতএব আমার মনে হয় আমাদের যেই চোখে তাকানো দরকার যে রাজনীতিটাকে আমরা বড় করে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লেখাপড়াকে পাঠটাকে বা বিদ্যাচর্চাকে দেখছি না। এর ফল এসে দাঁড়িয়ে যখন আপনার রাজনীতি দুর্বল হয়ে যায়, আপনার পরিসর সংকুচিত হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিসরটাও সংকুচিত হচ্ছে। শিক্ষকরা কিন্তু একই সাথে রাজনীতির ব্যাপারে অনেক বেশি আগ্রহী লেখাপড়া করানোর ব্যাপারে, এই সংকটটা থেকে আমরা কতটা উঠতে পারবো আমি বলতে পারছি না।
অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইস্যু আপনি উত্থাপন করেছেন, যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা দেশের জন্ম এবং জন্ম পরবর্তী বিভিন্ন ক্রান্তি লগ্ন সন্ধিক্ষণের ব্যাপারে ভীষণভাবে প্রভাব বিস্তার করেছে, সেই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং পড়ালেখার প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা সেই প্রসঙ্গটি আপনি এনেছেন। মাহমুদ রেজা চৌধুরী, আপনি কিছু বলবেন এই সম্পর্কে?
আমি একেবারেই একমত পোষণ করি যেটা হাসান ভাই একটু আগে বললেন, যে 73 সালে যে অবস্থা ছিল দেশের ডাকসুতে তার প্রতিফলন হয়েছে, 52 তে যা ছিল তাই হয়েছে, একই কথা। তবে হ্যাঁ, একসাথে যে কথাটা উনি বলেছেন সেটা অত্যন্ত মৌলিক প্রশ্ন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত না রাজনীতি নিয়ে তৎপর বা রাজনীতি নিয়ে আলোচনা হয়, সেই অর্থে পড়াশোনা নিয়ে হয় না। পড়াশোনার গুণগত মান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কমেছে। আমার মনে হয় অধ্যাপক আলী রিয়াজ নিজে শিক্ষকতা করেছেন এবং উনি ছাত্র ছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের, তো উনি যখন শিক্ষকতা করেছেন তখনকার ছাত্রের মান এবং বর্তমান যে শিক্ষক যে ছাত্র তাদের মানের সাথে যে একটা গুণগত ডিফারেন্স আছে, এটা মনে হয় অধ্যাপক আলী রিয়াজ অস্বীকার করবেন না। তো সেই দিকটা ঘটার কারণ হচ্ছে সমাজে এক ধরনের স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তন, আর একটা হচ্ছে সমাজের মেন্টাল ফ্রেমের পরিবর্তন। এখন যেটা আগে বলা হয়েছে যে এখন সবাই ভাবে রাজনীতি করলে উপরে উঠা যায়, রাজনীতি করলে 2 পয়সা ইনকাম হয়, রাজনীতি করলে নেতা হওয়া যায়, অর্থাৎ সবার লক্ষ্য থাকে রাজনীতি করা, মানে ওই দিকটাকেই আমি প্রাধান্য দিচ্ছি, এখানে নীতি নৈতিকতার কোনো কার্যকরণ ভূমিকা খুব কম এবং মূল্যবোধ আমাদের ক্ষয়িষ্ণুর পথে। এ কারণে আজকে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কোনো বিচ্ছিন্ন সমস্যা না, সেগুলোর গোড়াতেই যেতে হবে যে আমরা আসলে দিক নির্দেশনায় বিভ্রান্ত।
রিয়াজ ভাই, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন এবং ছাত্র ছিলেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে বড় বড় অভিযোগ উঠছে, আপনি কি বলবেন?
আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নয়, অতএব তাকে ডিফেন্ড করা বা এখনকার পরিস্থিতি ওইভাবে বাইরে থেকে যতটা দেখি তার বেশি বলতে পারবো না। কিন্তু এই কথাটা সুস্পষ্টভাবে বোঝা দরকার আমাদের, যেখানে দুটো বিষয় আছে। এর একটা বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ঐতিহ্য, যে রাজনৈতিক ঐতিহ্যকে অস্বীকার করা যাবে না বাংলাদেশের মতো একটি দেশের ক্ষেত্রে। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার একটা রাজনৈতিক দিক আছে এবং সেই জায়গায় আমাদের নজর দেওয়া দরকার। অন্যদিকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গর্ব করার বিষয়গুলো, যেটা আফসান চৌধুরী বলেছেন যে বিশ্ববিদ্যালয় আসলে কেবলমাত্র তার ছাত্রের রাজনৈতিক ভূমিকা দিয়ে গর্ব করে, এটা বিশ্ববিদ্যালয়ের গর্বের জায়গা নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে যেটা নিয়ে গর্ব করার কথা সেটা তার গবেষণা, তার শিক্ষকতা, তার অর্জন, তার অবদান, সেটা সমাজে এবং জ্ঞান চর্চায়। কিন্তু সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না। তার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হিসেবে মুক্ত চিন্তার যে জায়গা সেটা আমরা নষ্ট করে ফেলেছি বাংলাদেশে। এই জায়গায় সেই রাজনীতির প্রশ্নটা ওঠে। সামগ্রিকভাবে এখন এই যে বিশ্ববিদ্যালয়কে তার যে মর্যাদা, সেই মর্যাদা যেভাবে ভুলুণ্ঠিত করা হয়েছে, এটা কি খুব বিচ্ছিন্ন বিষয়? আমার কাছে মনে হয় না। রাজনীতির মধ্যে সেটা আছে এবং এই রাজনীতি যেটা যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, আমি আগেই বলেছি জাতীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ঢাকার আপনি সিটি কর্পোরেশন নির্বাচন পর্যায়ে আপনি দেখুন কি হচ্ছে, নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করা হচ্ছে। কেন কি? তাতে করে লোকে বলবে যে নির্বাচনে আমাদের দরকারই নেই, নির্বাচন ছাড়া কোন ধরনের গণতন্ত্র আপনি প্রতিষ্ঠা করতে পারবেন? কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচন ছাড়া? নির্বাচনই গণতন্ত্র নয়, কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্র হতে পারে আমি এটা মনে করি না। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে এখন বলা হচ্ছে যে তাহলে ছাত্রদের রাজনীতি করারই দরকার নেই, যেন নাগরিক হিসেবে তার রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে। তার মানে হচ্ছে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এগুলি হচ্ছে রাজনীতি, দেশ থেকে রাজনীতিকে বিতরণের এই যে প্রক্রিয়া সেটাও আপনাকে মনে রাখতে হবে এবং সেটা প্রতিরোধ করা দরকার। পাশাপাশি যেটা বলা দরকার সেটা হচ্ছে, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় তার মর্যাদা অর্জন করবে তার জ্ঞান বিজ্ঞান চর্চায় অবদানের মধ্য দিয়ে, এবং সেটা সম্ভব তখনই যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দলের দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন। সেটা সম্ভব নয় এখন, কিন্তু সেটা ছাড়া আপনি বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চার গৌরব অর্জন করতে পারবেন না।
তৌফিক ভাই, এই যে বাংলাদেশে আমাদের এই ফেসবুকের শ্রোতাদের মধ্যে কেউ কেউ বলছেন, যেমন আমি একটু একজনের মন্তব্য পড়ে শোনাচ্ছি, যে ভোট সম্পর্কে বাংলাদেশে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তা পুনরুদ্ধার হতে অনেক সময় লাগবে, এটা লিখেছেন আহমেদ রুহুল আমিন। এরপর অজয় কুমার সরকার বলছেন যে কলেজ জীবন থেকেই রাজনীতিবিদ তৈরি হয়, সুতরাং রাজনীতির দাদারা নিশ্চয়ই চাইবেন না কলেজ থেকে রাজনীতি তুলে দিতে। তারপর অজয় কুমার সরকার আরো লিখেছেন যে রাজনীতিতে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, রাজনীতিতে সবই সম্ভব। তো এখন তৌফিক ভাই, এই যে নির্বাচনে এই ভোটে বলা হচ্ছে যে বিভিন্ন কারচুপির ঘটনা ঘটেছে এবং দেখা যাচ্ছে যে ভোট গণনায় ক্ষমতাসীন দল, যেটা বাংলাদেশের ক্ষমতাসীন দল, সেই ক্ষমতাসীন দলের যে ছাত্র শাখা, ছাত্র লীগ, তারা এগিয়ে আছে, তো কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কি মনে হয় যে একটা ক্ষমতাসীন দলের ছাত্র শাখা এগিয়ে থাকা এখন আজকের এই বাংলাদেশে বর্তমান সময়ে এটা কি খুব জরুরি? ধরুন আজকে যদি অন্য একটা দল এই ডাকসু নির্বাচনে জয়ী হয় তাহলে ঘটনাটা কি হতে পারে?
ডাকসুর ইতিহাস দেখলে দেখা যাবে অন্তত গত ৪০-৪৫ বছরের ইতিহাস দেখে দেখা যাবে যে যারা কেন্দ্রীয়ভাবে দেশ শাসন করছেন বা দেশে ক্ষমতায় আছেন তাদের প্রতিপক্ষরাই বেশিরভাগ ক্ষেত্রে বিজয়ী হয়েছেন এবং মোটামুটি একচেটিয়া ভাবে। কাজেই কোন একটি দলের একাধিপত্যের বিষয়টি নতুন নয়, কিন্তু যখন সরকারি দল বা ক্ষমতাসীন দলের ছেলেপেলেরা, তাদের ছাত্রকবিরা একচেটিয়া জিতে যায় তখন সেটা নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই প্রশ্নটা উঠেছে এবং সেই প্রশ্ন উঠবার মতো যথেষ্ট কারণও আছে। এই কিছুক্ষণ আগে একজন বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সিনিয়র একজন শিক্ষকের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে অবস্থা ছিল এবং একজন সরকারি দলের ছাত্র সমর্থক, ছাত্র ঠিক নয়, একসময় এই সরকারি দল করেছেন, তিনি এখন ছাত্র নয়, তিনিও বলছিলেন যে এমনিতেই বোধহয় আমাদের অবস্থা যা ছিল আমরা মোটামুটি ভাবে ভালোভাবে বেশ আসনে জিতে যেতাম, হয়তো সব আসনে হয়তো জিততে পারতাম না। একটু ঝামেলা করা হয়েছে, ঝামেলাগুলো তারাও স্বীকার করছেন, ঝামেলা করা হয়েছে অনেক শিক্ষকও ব্যক্তিগত ভাবে স্বীকার করছেন যে এগুলো আমরা না করলেও পারতাম। যেমন একজন শিক্ষককে একজন প্রভোস্ট কিন্তু প্রত্যাহার করা হয়েছে, এতে শিক্ষকদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এতে শিক্ষাঙ্গনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এতে অনেক কিছু নষ্ট হয়েছে। হ্যাঁ, নির্বাচন প্রক্রিয়া নিয়ে যে একজন ফেসবুকে কমেন্ট করেছেন যে নির্বাচন বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, আমরা মেয়র ইলেকশনটা যেটা দেখলাম ঢাকা নর্থের, এটা দেখার পরে আসলে কি বলবো, আমরা লোকজন আমি আমার সহকর্মীদের বাইরে পাঠিয়েছিলাম আগের দিন রাতে, যে জিজ্ঞেস করে এসে সবাইকে যে কি বলছে লোকজন, কারো তেমন কোনো উৎসাহ নেই। এবং প্রথম দুই তিন ঘন্টায় দু তিনজন করে গেছেন একদম শহরের মাঝখানের কেন্দ্রগুলোতে, লোকজন জানি, হ্যাঁ বৃষ্টি ছিল, ঝামেলা ছিল, জানি, একটা অনীহা দেখা যাচ্ছে যখন নিশ্চিত ভাবে আমরা জানি যে কি হবে ফল। এখন যে এক ঘন্টা আগে প্রতিটি দল যখন বর্জন করে তখন কিন্তু নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়। আপনি যদি এমনও হয়ে থাকে যে একেবারেই সুষ্ঠু নির্বাচন হয়েছে, তারপর যখন প্রতিটি প্রতিপক্ষ দল, প্রতিটি কেন্দ্রীয় ডাকসুর ক্ষেত্রে আর কি, যারা ডাকসুরকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তারা সবাই কিন্তু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো নয়, যেটি আসান চৌধুরী বলেছেন। মূল সমস্যাটা হচ্ছে যে রাজনীতিটা এমন ভাবে ঢুকে গেছে এবং এই ক্ষতিটা বেশি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন কথিত গণতান্ত্রিক, তথাকথিত গণতান্ত্রিক শাসন ফিরে এসছে বাংলাদেশে 1991 সালের পর থেকে, কিন্তু বেশি হয়েছে যাচ্ছে তাই ভাবে উপাচার্য নিয়োগ করা হয়েছে, উপাচার্যদের সরানো হয়েছে, এবং উপাচার্য এরকম যেটা হয় এটা হয়তো একটা ভালো দিক আছে, যারা যিনি উপাচার্য হন তার দলের সমর্থকদের সবাইকে তিনি বিভিন্ন পদে নিয়োগ দেন, প্রভোস্ট বানান বা বিভিন্ন অন্যান্য যেসব পদ আছে সেসব পদে নিয়োগ দেন, সেটা ঠিক আছে। কিন্তু এতে এই যে দলীয় মানে আপনি সম্মান তো হারাতে পারেন না, ছাত্ররা কিন্তু এইসব শিক্ষকদের সম্মান করবেন না, করেন না, এর আগেও দেখা গেছে যে শিক্ষকদের সঙ্গে বেয়াদবি করছে, এর আগে কিন্তু এই বিষয়টি খুব একটা ছিল না, একেবারেই ছিল না, সবকিছুর পরে শিক্ষকের সামনে মাথা নত করে কথা বলত, যারা অনেকেই পরে ছাত্র নেতা হিসেবে, ছাত্র রাজনীতিক হিসেবে, লেজেন্ড হিসেবে পরিচিত বাংলাদেশের ইতিহাসে, তারাও কিন্তু তাদের শিক্ষকদের সামনে মাথা নত করে কথা বলতেন, সেই জিনিসটা কিন্তু চলে যাচ্ছে, শিক্ষকরা জিনিসটা বুঝতে পারছেন না, কারণ রাজনীতি করছেন, কারণ রাজনীতি না করলে ওই পদগুলো পাওয়া যাবে না, প্রভোস্টের পদটা পেলে একটা ভালো একটা বাড়ি পাওয়া যায়, কিছু একটা ভাতা পাওয়া যায়, অন্যান্য অনেক রকম প্রশাসনিক সুবিধা পাওয়া যায়, আপনি যদি প্রক্টর হন, ট্রেজারার হন, আপনি প্রবাসী অঞ্চলের পদটা এখন দুটো আছে, আগে একটা ছিল, একটা সময় একটাও ছিল না, এই এগুলো পদটা পেলে যেটা হয় যে তারা কিছু সুবিধা পান, এই সুবিধাগুলো পাবার জন্য, এবং তারা অনেক সময় যেটা হয় যে বিশ্ববিদ্যালয়ের পদ না পেলে বিশ্ববিদ্যালয়ের বাইরের পদ পাওয়ার চেষ্টা করেন, যেমন আপনি যদি দেখেন বিভিন্ন ব্যাংকে বা সরকারি অনেক কর্পোরেশনে বা অন্যান্য জায়গায় বিভিন্ন পদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে, হ্যাঁ তাদের যোগ্যতা থাকলে, তাদের মেধা থাকলে তাদের নিয়োগ দেওয়া যেতেই পারে, কিন্তু দেওয়া হয় কিন্তু একেবারেই দলীয় আনুগত্যের ভিত্তিতে, হ্যাঁ দলীয় আনুগত্যের ভিত্তিতে আপনারা যে দেশে আপনি বসে আছেন সেই দেশেও করা হয়, কিন্তু সেখানে যোগ্যতার একটা মাপকাঠি আছে, সেখানে কিন্তু চেক এন্ড ব্যালেন্সের একটা ব্যাপার আছে, সেখানে কিন্তু ওই যে কোনো কোনো বেশিরভাগ পদের জন্য কিন্তু ওই সেনেটে বা কংগ্রেসে কনফার্মেশনের মধ্যে দিয়ে যেতে হয়। তো এখন কথা হচ্ছে যে আমাদের দেশে এই জিনিসগুলো নেই, এই জবাবদিহিতার বিষয়গুলো নেই, আমরা একটু নির্লজ্জ হয়ে গেছি, শিক্ষকরাও তা থেকে বাদ যাননি, তারাও অত্যন্ত নির্লজ্জ গোষ্ঠী হিসেবে মোটামুটি পরিচিতি পেয়েছেন।
যারা বর্জনের ডাক দিয়েছেন যেসব দল, তারা বলছেন যে এই ফলাফল যেন ঘোষণা করা না হয় ডাকসুর, এবং
বর্জনে যারা ডাক দিয়েছেন এদের মধ্যে হয়তো দুটো তিনটা ব্যাপার থাকতে পারে, একটা হচ্ছে যে সত্যি সত্যি তারা মনে করেন যে এইখানে অনেক কারচুপি হয়েছে, তারা আমাদের চেয়ে বেশি দেখেছেন, আমরা যারা দূরে বসে আছি তারা হয়তো দেখিনি আসলে কি হয়েছে, তারা বেশি বেশি জানেন, আবার এও হতে পারে নিশ্চিত পরাজয় জেনে আমরা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করি, কিন্তু আমার মনে হয় না যে সবাই সেই কাজটি করবেন, এর আগে কিন্তু এই কাজটি এই কাজটি কেউ করেন, এর আগে অনেক অনেকেই ফেরেছেন, একটি কেউ জিতেছে 1989 সালে একটি প্যানেল, পরের বছর 1990-91 সালে 90-এর শুরুতে যে নির্বাচনটি হয়েছিল একটিতে জিতেছে প্রতিপক্ষ আরেকটি প্যানেল, কিন্তু কেউ কিন্তু বলেনি নির্বাচন সুষ্ঠু হয়নি, কেউ কিন্তু বলেনি শিক্ষকদের দিকে আঙ্গুল থেকে বলেনি যে এই যে প্রভোস্ট, এই যে প্রিজাইডিং অফিসার, তিনি আমাকে এই জায়গায় ঢুকতে দেননি, তিনি আমাকে এটা দেখতে দেননি, এটা তিনি বন্ধ করে রেখেছেন, ঘেরাও করে রাখেননি, এই কাজগুলো কিন্তু হয়নি, খুব একটা হয়নি, আমাদের মনে আছে হয়নি, তো এটা একটা খারাপ উদাহরণ তৈরি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। আরেকটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই সেদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল চারটি, জেনারেল বিশ্ববিদ্যালয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, এদিকে দুটো স্পেশালাইজ ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি অ্যান্ড বুয়েট। এখন বিশ্ববিদ্যালয় হয়েছে অনেক, শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা চলে, এই যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে কে কোথায় গিয়ে ভাইস চ্যান্সেলর হবেন, ভাইস চ্যান্সেলর হওয়া মানে হচ্ছে কিছু অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা, এইভাবে পুরো বিষয়টাকে ডাইলিটেড করে ফেলা হয়েছে। আমরা যেমন অতিরিক্ত ব্যাংক তৈরি করেছি, অতিরিক্ত ইন্স্যুরেন্স কোম্পানি তৈরি করেছি, অতিরিক্ত বিশ্ববিদ্যালয় তৈরি করেছি প্রাইভেট সেক্টরে এবং পাবলিক সেক্টরে, কোনো মানের কথা চিন্তা করিনি। শিক্ষার মান কমে গেছে, শিক্ষা গবেষণায় আমরা বিনিয়োগ একেবারে শূন্য, জ্ঞান বিজ্ঞান চর্চার কথা বাদ দিয়ে গবেষণার বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা দেয় না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সেই সম্মান নেই। আমার মনে আছে আমি একটা বিতর্ক অনুষ্ঠানে শুনেছিলাম ছাত্র থাকা অবস্থায়, এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষক বনাম ছাত্রদের একটা বিতর্ক হচ্ছিল, ছাত্র বলছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটু একটু হাসি ঠাট্টা চলে যে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একটা সুবিধা আছে, তারা যখন তরুণ শিক্ষক বিয়ে করতে যান তাদের গয়না গাঁটি দিতে হয় না, কারণ তাদের হবু স্ত্রীর জন্য সবচেয়ে বড় অলঙ্কার হচ্ছে তার সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এখন সেই বিষয়টি বোধ হয় নেই, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন্য কিছু করবার চেষ্টা করেন, অনেকে দ্রুত তিনটে চাকরি করেন, এনজিও চালান, এই যে আমি জানি গণমাধ্যমের অনেকে জড়িত আছে, এখানে ফুল টাইম চাকরি করছেন গণমাধ্যমে, টেলিভিশনে এখানে চাকরি করছেন, ওইখানে চাকরি করছেন, তিন চারটে চাকরি করছেন, তাদের কোনো দায়বদ্ধতা নেই, নীতি নৈতিকতার বালা নেই, যে কোনো ভাবে অর্থ কামানোর জন্য তারা চেষ্টা করেন, কেউ কেউ নাকি আমি শুনেছি প্রাইভেটও পড়েন ওই যে স্কুলের বা কলেজের শিক্ষকদের মতো। বিষয়টাকে আমরা ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছি সবাই মিলে, কেউ ওটা ঠেকানোর চেষ্টা করিনি, এটা দায়িত্ব ছিল, মূলত দায়িত্বটা ছিল রাজনীতিবিদদের, তারা সেটা চাননি।
নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানের সময় আর খুব বেশি বাকি নেই, আরো 5-6 মিনিট বাকি আছে, যারা এই অনুষ্ঠানে শ্রোতা দর্শক তাদেরকে আরেকবার মনে করিয়ে দিই যে আজকে আমরা ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছি এবং আমাদের অতিথিদের মধ্যে রয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, রয়েছেন bdnews24.com এর প্রধান সম্পাদক তফিক ইমরোজ খালিদি, রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক আফসান চৌধুরী, রয়েছেন কলামিস্ট নিউ ইয়র্ক থেকে মাহমুদ রেজা চৌধুরী। আফসান ভাই, তফিক ভাই, যে তথ্যগুলো দিলেন অনেক অনেক তথ্য এবং বিষয়টা অনেক জটিল এবং জটিল অবস্থায় চলে এসছে গত কয়েক দশকে, এখন বহির্বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, আপনি ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা সম্পর্কে কি মনে হয় আপনার আফসান ভাই?
ধন্যবাদ, আমি তফিকের কথাগুলো শুনছিলাম, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে তফিক এবং সংকটটার চিত্র এটাই। আমি মনে করি এর সঙ্গে যেটা যুক্ত হচ্ছে, আমি কাঠামোগত ভাবে মনে করি, কারণ আমি কাঠামোর বিশ্লেষণটা অনেক বেশি করি দলের বিশ্লেষণ হচ্ছে, সেটা হচ্ছে যে মধ্যবিত্ত শ্রেণীকে কিন্তু সাংঘাতিক চাপের মধ্যে রয়েছে। আপনি যদি সরকারি হিসাবও যদি দেখেন, আপনি হাউজহোল্ড কনজাম্পশন সার্ভে গুলো দেখলে বুঝবেন যে বস্তুতপক্ষে মানুষের কিন্তু এই কনজাম্পশন কমে যাচ্ছে, তো কনজাম্পশন কমে যাচ্ছে মানে মধ্যবিত্ত অনেক বেশি কষ্টে আছে, মধ্যবিত্তে যে পরিমাণ চাকরি তৈরি করার কথা সেই পরিমাণ চাকরি তৈরি হচ্ছে না, মধ্যবিত্তের বাইরে চাকরির সুযোগ চলে যাচ্ছে। কোটা আন্দোলনটি এত সাংঘর্ষিক হয়ে যাচ্ছিল এর কারণটা হচ্ছে মানুষ ডেসপারেট এবং মানুষ জানে একমাত্র চাকরি হচ্ছে সরকারি চাকরি, কারণ একবার যদি ঢোকে ও বাকি জীবনের জন্য ও শেষ হয়ে গেল, ঘুষ দিয়ে ঢুকুক আর অন্য কোনো ভাবেই ঢুকুক। এইটা যখন হয় তখন বুঝতে হয় শ্রেণী হিসেবে মধ্যবিত্ত সবচেয়ে বিপদগ্রস্ত, সে মধ্যবিত্ত অন্য সবার কথা যেটা বোঝা যাচ্ছে যে তার যে যোগ্যতা লেখাপড়াই তো তার যোগ্যতা, সেই লেখাপড়ার মানটা যখন দুর্বল হয়ে যায় বা দুর্বল করা হয় বা যে কোনো কারণে দুর্বলতা লক্ষ্য করা যায় সে শ্রেণী হিসেবে দুর্বল হয়ে যায়। এই গত 10-15-20 বছরে মধ্যবিত্ত শ্রেণীর জন্য কিছু আসেনি, এই অত্যন্ত বিপদগ্রস্ত শ্রেণীটা এখন এক জায়গায় দাঁড়িয়েছে, যখন তার সবচেয়ে বড় সুযোগ ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটি বা অন্য যে কোনো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সবল বেশি, এটা ছিল আমার একটা স্বস্তিকর অবস্থান, স্বস্তিকর জায়গা, আমার শক্ত জায়গা, কিন্তু সেখানে আজকে শিক্ষককে সরিয়ে ফেলা হয়েছে এই ভোট চাকরির জন্য। প্রত্যেকের পত্রিকাতে আমি দেখলাম আপনার শিক্ষকরা মারপিট করেছে, একটা সরাসরি মারপিট করেছে শিক্ষকদেরকে, আমরা কোনো আমরা তো স্বাস্থ্য আমরা কোন শিক্ষকের গায়ে হাত তোলার কথা ভাবিনি, তাকে বিশ্ববিদ্যালয় গত 2 বছরে এইটা ঘটেছে। এরকম অবস্থাতে মনে হচ্ছে সবচেয়ে বেশি বিপদটা কিন্তু শ্রেণীগত ভাবে হচ্ছে মধ্যবিত্তের, গরিব মানুষ মনে করেন তার দল আছে, তার রাজনীতি আছে, বড় লোক তো বাংলাদেশটাকে মোটামুটি নিয়ন্ত্রণ করতে পারে,
মধ্যবিত্ত যাবে কই? একটা সমাজে যদি মধ্যবিত্ত দুর্বল হয়ে যায় তাহলে এই যারা মিডিয়েটিং ক্লাস বলে আর যারা মডারেট ক্লাস বলছে ননস্থানীয় মধ্যমপন্থী সমাজ থেকে তো এই ভাবনাটাই চলে যাবে, তাহলে এটা চরমপন্থার সমাজ হয়ে যাবে। এই বিপদটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং আজকে আলিরিয়াজ বা তফিক যে দুটো কথা বলছে এই দুটোতে একই বিষয় যে রাজনীতি এমন একটা পরিস্থিতিতে আমাদের নিয়ে যাচ্ছে, আমাদের শ্রেণীগুলো বিপদে পড়ে যাচ্ছে, বড়লোকের ছেলেমেয়েরা তো বিদেশি পড়তে চলে যাবে, সাধারণ মানুষের বাচ্চারা কই যাবে, মধ্যবিত্তরা প্রবেশ করবে কি করে, এই নিম্ন মেধা মানুষগুলো যাবেটা কই? আমি নিজে ইউনিভার্সিটিতে পড়াই, আমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই, তারা যাবে কই?
জি,
যাবার সুযোগ না থাকলে।
জি, আসলে এটা এত ব্যাপক একটা বিষয়ে পরিণত হচ্ছে এখন, ডাকসুর নির্বাচন থেকে এখন আমরা একদম সমাজের শ্রেণী বৈষম্য এবং শ্রেণী বিভাজন এবং অস্থিরতা ইত্যাদির দিকে চলে যাচ্ছে। এটা ব্যাপক বিষয়ে আমাদের আজকে এই সীমাবদ্ধ সময়ে এটা সম্পূর্ণ করা কঠিন। মাহমুদ রেজা চৌধুরী, আপনি সংক্ষেপে উপসংহারে কি বলবেন?
আমি উপসংহারে কিছু বলার নেই, যে সমস্ত আলোচনা তৌফিক ভাই এবং আরেকজন করলেন আফসান ভাই, এরপর আসলে শুধু তাদের সাথে সহমত পোষণ করাই যায়, বিরোধিতা করার কিছু নেই। তবে হ্যাঁ, মধ্যবিত্তের সংকট চলছে, এটা আমাদের স্বাধীনতার পর থেকে আরো বেশি বেড়েছে। এই মধ্যবিত্ত এখন প্রশাসনের সাথে আছে, আবার এর বিরোধীরাও করি। আমাদের চরিত্রের এই যে দোদুল্যমানতা, এটা আগে যেমন ছিল এখন আরো বেশি হচ্ছে, এবং এটা একটা জাতির বা একটা সমাজের মধ্যবিত্তরা যখন দোদুল্যমান পর্যায়ে চলে যায়, অস্থিরতা পর্যায়ে চলে, অনিশ্চয়তার পর্যায়ে চলে যায়, তখন আসলে জাতি ঠিক উন্নতির দিকে অগ্রসর হতে পারে না, মানসিকভাবে এবং অন্যান্য ভাবে। এবং সবচেয়ে বড় আমরা সব জায়গা থেকে আস্থা হারিয়ে ফেলছি, যেসব ইনস্টিটিউশন আমাদের আস্থা রাখার কথা, শিক্ষা প্রতিষ্ঠান, আইন আদালত, পুলিশ, এই সমস্ত জায়গা, প্রশাসন, এই সমস্ত জায়গা থেকেই আমাদের আস্থা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এই আস্থাহীনতাটা একটা বড় সংকট সৃষ্টি করবে।
ধন্যবাদ মাহমুদ রেজা চৌধুরী। আপনি বলছেন আস্থা হারিয়ে যাচ্ছে, আপনি যখন বলছেন আস্থা শব্দটি তখন মনে হচ্ছে আস্থা এবং আত্মা দুটো শব্দ খুব কাছাকাছি, এবং আপনি কোনটা বলছেন বোঝা যাচ্ছিল না। হ্যাঁ নিশ্চয়ই,
আমি এখানে একটা জব করতে চাই, একটা ছোট্ট দিয়ে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন মানসম্মত গবেষণা হয় না। এখানে এটি বোধহয় পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে কোন রকম রিসার্চ ডিগ্রি ছাড়া শিক্ষকরা অধ্যাপক পদে পদোন্নতি পান, অধ্যাপক হয়ে যান শুধুমাত্র চাকরির মেয়াদ দেখে, এবং কোন রকম একটা কিছু তাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, কোন রকম একটা কিছু ছেপে ওই যেসব জার্নালে ছাপায় সেসব জার্নালে কোনো মান আছে বলে আমার মনে হয় না। এবং প্লেজারিজম এমন পর্যায়ে পৌঁছেছে, আমাকে একজন একজন একটা মিটিং এর কথা একজন আমাকে বলেছেন যে প্লেজারিজমের অভিযোগ পাওয়া গেছে একজন প্রার্থীর বিরুদ্ধে, অধ্যাপক প্রার্থী, তখন দেখা গেল যে আরেকজন প্রার্থী তার বিরুদ্ধে শেষ মুহূর্তে পাওয়া গেল। উপাচার্য তাদেরকে বলে দিয়েছেন, আমি বলবো না ঠিক কোন সময়, সবাই জেনে যাবেন তাহলে বুঝতে পারবেন, যে উপাচার্য তাদেরকে বলেছেন দুজনের বিরুদ্ধে যদি অভিযোগ আছে দুজনকেই প্রমোশন দিয়ে দেওয়া।
ধন্যবাদ তৌফিক ভাই। আমাদের সময় আর মাত্র 20 সেকেন্ড, রিয়াজ ভাই সামনে এগুনোর পথ কি? 20 সেকেন্ড,
রাজনীতিতে ফেরত যান, রাজনীতিটা ঠিক করুন, রাজনীতিতে আস্থার জায়গা তৈরি করুন, রাজনৈতিক শক্তিগুলোকে তাদের স্বাধীনভাবে চলতে দিন, এবং এই যে পরিস্থিতি তৈরি করা হয়েছে রাজনীতিকে নির্বাচিত করা, সংগঠনগুলো ভেঙে দেওয়া, প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া, ব্যক্তি স্বার্থে দলের স্বার্থে, সেগুলো বন্ধ করুন।
অনেক ধন্যবাদ,
আর কোনো সমাধান নেই।
চমৎকার। ডক্টর আলী রিয়াজ, তৌফিক ইমরোজ খালেদি, আফসান চৌধুরী, মাহমুদ রেজা চৌধুরী, আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার কথা হবে।
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।